ধর্মের বিষয় তিনটি সত্য, প্রথম সরক দিয়েছে, দ্বিতীয় সরক দিয়েছে। প্রথম সরক যায় পর দ্বিতীয় সরক যায় আমাদের সমাপ্ত কার্য হয়েছে। এখন তৃতীয় সত্য মানে ত্রয়োদশের দেশ থেকে অষ্টাদশের দেশ যেমন বাকি থাকে, কিন্তু আজকে সেই ত্রয়োদশের যে আরম্ভ করি আর এক বছর পরে এসে আমি আবার সেখানে উপস্থিত হব। আপনি একদিনের জন্য আমি আর ওটা আরম্ভ করতে চাচ্ছি না, কেন আজকে ত্রয়োদশের দেশ একটা শুরু হয়তো হবে না, কিন্তু এক বছর পরে পুনরায় সেই বৈশাখ মাসে সত্য বৈশাখ মাসে এসে ওই গীতা তার নিয়ম সবার সময় তো সেই পুনঃ ভাগবত হবে, গীতা তো তখন হবে না। আমরা জানি গীতা ভাগবত উপনিষদ বেদান্ত এক সূত্রে গঠিত এবং সেই সূত্রটি হল ভক্তি সূত্র, ভক্তিটি সহ অবস্থিত। তা সেই জন্য এই দুটি টাইমে দুটি করা হয়, তাই একটু কি পাঠ করা যাবে এই ভেবে একটা স্থির করলাম যে কৃষ্ণ ভক্তিদের বর্ণনা আনতে তার ভক্তের কিছু দিন বর্ণন করে তার কৃষ্ণকে, এবং সেই গুণবান ভক্তদের সম্বন্ধে বললেন এইরকম ভক্ত আমার প্রিয়, আর আমি যে দ্বাদশজ্ঞায় যে ভক্তিযোগের কথা বলেছি এই ভক্তিযোগ যারা পরিপূর্ণভাবে পালন করতে পারে তারা আমার অত্যন্ত এই উপসংহারে শেষ করে বললেন। এখন এই যে গুণের কথা বলেছেন এই গুণগুলো কিন্তু ভক্তিসিদ্ধ পুরুষের সাধারণের নয়, অর্ধেকটা শব্দ ভূতানন্দ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যা বলেছেন এটা হচ্ছে যারা ভক্তিতে সিদ্ধ তাদের সাধারণ গুণ। এইরকম গুণ হয়ে যে ভক্ত হবে বা ভক্তিকে সিদ্ধ হবে তা নয়, ভক্তিতে যারা সিদ্ধ হবে তাদের এই গুণ স্বাভাবিক। বৈশ্বাসী ভক্তি ভগবত অচিঞ্চনা সর্বগুণৈশ্বর্য সমাস অবীন্দ্রনাভক্তিকারের হরিণ তার এই জন্য। এখন তো ভক্তিতে যারা সিদ্ধ তাদের গুণ বর্ণন করলেন, কিন্তু অসিদ্ধগণ তার শিষ্যের মতন ওই গুণে গুণী হতে পারবে না। এই জন্য আমরা এখন অসিদ্ধদের মধ্যে কিছু বৈষ্ণব বিচার কিভাবে চলবে, সিদ্ধ যারা তারা তো সিদ্ধ, অসিদ্ধগণ যে বৈষ্ণব মতে কিভাবে চলবেন সেই বৈষ্ণব তত্ত্বটা একটু আলোচনা করছি। ব্রাহ্মণ নিয়ে যেমন ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞতা নিয়ে যেমন ব্রাহ্মণ, ব্রহ্মণ্য দেবের উপাসনা করলে তবে ব্রাহ্মণ, তেমনি বিষ্ণু উপাসনা করতে পারে, এটা সাধারণভাবে কথা। সেই সম্বন্ধে বৈষ্ণব তত্ত্বে কয়েকটি কথা আমি প্রথম বলি এবং এই সম্বন্ধে মহাপ্রভুর বিচার আমরা শ্রবণ করব। হরিভক্তিগুলাকে পঞ্চপুরাণে থেকে উদ্ধৃত করে দিন একটি গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পর নর বৈষ্ণব অভিহিত অভিজ্ঞই ভিতরাত্মার বৈষ্ণব। এক হচ্ছে মহাপ্রভু বলেছেন শিবের স্বরূপ হয় কৃষ্ণের ইষ্টতা, তাদের জীব মাত্রই স্বরূপত কৃষ্ণতা, কিন্তু জীব তো স্বরূপে অবস্থিত নয়, সেটা এখন বিরূপগ্রস্ত, সেই জন্য সব জীবকে বৈষ্ণব বলা এখন চলে। স্বরূপত সকল জীবই যখন কৃষ্ণ দাস তখন সকল জীবই স্বরূপত বৈষ্ণব, একথা ঠিক হলেও বৈষ্ণব বলা যাবে কাকে? গৃহীত বিষ্ণু দীক্ষা, যারা বিষ্ণু দীক্ষা গ্রহণ করেছে এবং বিষ্ণু পূজা পর নর এবং বিষ্ণু পূজা পরায়ণ যে নর বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু পূজা করেন সেই নরটি বৈষ্ণব অভিহিত অভিজ্ঞ অভিজ্ঞগণ তাকে, যারা বিষ্ণু দীক্ষা নেননি বা মা যারা বিষ্ণু পূজা করেন না তাদেরকে বলা যায় না। যদিও স্বরূপত বৈষ্ণব, তাহলে দীর্ঘস্থদের মধ্যে যারা বিষ্ণু দীক্ষা গ্রহণ করেন নাই বা বিষ্ণু পূজা করায় নন তাদেরকে বৈষ্ণব বলা যায়। ওই জন্য তারাই বৈষ্ণব, আর ইতর অসমাস অবশ্য এর থেকে যারা ইতর তারা। এখন প্রধান কথা হচ্ছে ব্যাসদেবের কথা, অন্যের নয়, জগৎগুরু ব্যাসদেব তো সকলের গুরু মেনে শঙ্কর মতবাদী মতবাদী বলুন আর মধ্য মতবাদী বলুন আর যে মতবাদী, ব্যাস হচ্ছেন জগৎগুরু সকলের গুরু। তিনি পদ্মপুরাণে এই প্রশ্ন দিয়েছেন বৈষ্ণবের সংজ্ঞা। এখন প্রথম সংজ্ঞাটি আমরা দেখুন বিষ্ণু মন্ত্রের দীক্ষা নিতে হবে, বৈষ্ণব পরিচয় হতে হবে, তারপরে বিষ্ণু পূজা পরায়ণ হচ্ছে। এই বিষ্ণু পূজা কি? বিষ্ণু তো নারায়ণ, বিষ্ণু তো নারায়ণ, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবগণ বিষ্ণু অর্থাৎ নারায়ণের পূজার অধিকারী। কিন্তু সমাজে যে বিষ্ণু দীক্ষা চলছে যাতে কি তাদেরকে নারায়ণ পুজো করতে দিচ্ছে, যেখান থেকে যারাই বিষ্ণু মন্ত্র নিক না কেন এবং নিজেদিকে বৈষ্ণব বলে মনে করুক না কেন, তাদেরকে কৃষ্ণ পুজোর জোর আর নয় গোপাল নয় গিরিধারী আর কেউ কেউ বলবে তাহলে তোমরা গৌরাঙ্গ করতে পারো নিত্যানন্দ করতে পারো, বলছে নারায়ণ না 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 নারায়ণ তোমরা করবে, তোমরা তো ব্রাহ্মণ নয়। কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষিত যে কোনো উল্লভূত ব্যক্তি যে বিষ্ণু পূজার অধিকারী এইটা বৈষ্ণব ধর্ম দিয়ে, কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে সে কৃষ্ণ পূজা করতে পারবে আর নারায়ণ পূজা করতে পারবে এটা কি? বরং মাত্র ব্রাহ্মণের ঘরে মাত্র ব্রাহ্মণ বিষ্ণু পূজা করতে পারবে কিন্তু পারবে না তাদের স্ত্রীগণ নারায়ণ পুজো করতে পারবেন, কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষিত স্ত্রী পুরুষ সকলেই করতে পারবে, যে কোনো কুলে উদ্ভূত ব্যক্তি নারায়ণের পূজা করতে পারবে। নারায়ণ তো বিষ্ণু, আর নারায়ণ পুজো করতে পারবে না আর নারায়ণের অংশী যে কৃষ্ণ তার পূজা করবে? কিন্তু স্মার্ত প্রভাবান্বিত বৈষ্ণব সমাজ বললে না তোমরা কৃষ্ণ করতে পারো নারায়ণ করতে পারো, এই একটি জায়গাতে কিন্তু এইরকম একটু চলছে। আবার আর একটি জায়গায় চলছে যে তোমাদেরকে কৃষ্ণ মন্ত্র দিলাম এই মন্ত্রে তোমরা কৃষ্ণ পূজা করবে কৃষ্ণকে ভোগ রাখবে তোমরা পারো, কিন্তু তোমাদের বাড়ি যদি আমি কখনো যাই তাহলে আমার দেওয়া মন্ত্রে তুমি কৃষ্ণকে ভোগ দিয়ে আমার কাছে নিয়ে এলে কিন্তু আমি কেমন আমি কেমন আমার সঙ্গে ব্রাহ্মণ যাবে সে রান্না করবে তারপরে ভোগ দেবে সেই স্মৃতি হল, আপনি দিলেন মন্ত্র, আপনি বললেন এই মন্ত্রে কৃষ্ণ পূজা করবে এই মন্ত্রে কৃষ্ণকে ভোগ দেবে, তা আমি ভোগ দিলাম তা আপনি গ্রহণ করবেন না? ও আমি কি করে গ্রহণ করবো, তুমি যে অনুপ যা আমাকে গ্রহণ করতে গেলে আমাকে বামুন নিয়ে আসতে হবে, সে রাঁধবে তবে আমি ভোগ দেবো, বা সে বামুন দিই আমার বামুন না দিতে পারে সে রান্না করবে আমি ভোগ দেবো, তারপরে টাকা দিয়ে যাব তোমাদের, দেখুন কি চলছে তুই এটা চলছে নাকি? আমাকে মন্ত্র দিলেন যে কৃষ্ণ পূজা করো, আমি কৃষ্ণ পূজা করলাম কৃষ্ণকে ভোগ দিলাম, ভোগের জিনিস যখন নিয়ে গেলাম তখন আমি মুক্ত কৃষ্ণের পূজা করে প্রসাদ নিয়ে গুরুর কাছে গেলাম গুরু নেবেন না? আচ্ছা আমি যদি এখানে বাড়ি আপনাকে লিখে দিই, হ্যাঁ হ্যাঁ এখন দেখো 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 হবে আমি যথাযথ টাকা দিতে করতে আমার হাতেই দাও আমার হাতেই আছে, টাকা নিতে পারবেন আর বাড়ি ঘর দিলে নিতে পারবেন সব সোনা দানা যে আমার এই হাত টাক যা কিছু এই আপনার স্ত্রীর জন্য এই হাতটি করেছিলাম এইটা করেছিলাম মেয়ের জন্য এই করব না, কিন্তু আপনার দেওয়া মন্ত্রে বিষ্ণুর মন্ত্র উপাসনা করে সেই ভোগ দান নিতে পারবো না 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 সে কি করে নেবে তুমি যে অমুক যা তা আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, দুইজনে পিতা হয়। আমরা তো জানি আপনি পিতা, গুরু আমার সন্তান, শিষ্য হলো পুত্র। তা আপনি আমাকে পুত্রত্বে স্বীকার করলেন, কিন্তু পুত্রের ভাগ বাবা হয়ে খাবেন না, এইবার কিরকম হল? তাহলে যে বলছেন কৃষ্ণ খেয়েছে, ওটা আপনি বলছেন মানে আমার তাকে বিশ্বাস করছে, তাহলে কি আর আপনি অস্বীকার করতে পারতেন? দেখো বিষ্ণুমন্ত্র তো শিক্ষা নিলাম, তারপরে দেখুন বিষ্ণুমন্ত্রে দীক্ষা নেই আর কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেই আর গোপাল মন্ত্রে দীক্ষা নেই আর রাম মন্ত্রে দীক্ষা নেই, কিন্তু বৈষ্ণব মাতৃ নারায়ণ পূজার অধিকারী, সে তো আমাকে দিলেনই না, না দিলেন না দিলেন। কলিযুগে মহাপ্রভুকে রাধাকৃষ্ণের উপাসনা শিক্ষা দিলেন, সেই মন্ত্রটাও দিলেন না, ওটা কি রাস্তার থেকে বেরিয়েছে? অথর্ববেদের অন্তর্গত শ্রীচৈতন্য উপনিষদে এই গৌর উপাসনার মন্ত্র রয়েছে, আগের থেকে গৌরাঙ্গের পর নয়, অথর্ববেদ আজকের নয়, এই গোপাল তাপনী উপনিষদ এটা কৃষ্ণ উপাসনার উপনিষদ, গোপাল তাপনী এটাও অথর্ববেদের অন্তর্গত, সেই গোপাল তাপনী বসেতে কৃষ্ণ উপাসনার বিষয় রয়েছে, এই চৈতন্যের উপনিষদে চৈতন্যের উপাসনার বিষয় রয়েছে। কিন্তু দেখুন তারা এই সেই মন্ত্র তো দেবেই না, গৌর উপাসনা করে মন্ত্র দেবে না, তো তোমরা একটা গৌড়ে এনে টেনে কেটে যদি করতে পারো কত কত রাখতে পারো, তাতে আর কি করবো তোমরা রাখো। আর এইদিকে যে মন্ত্র দিচ্ছে সে মন্ত্রের মধ্যে গুরু মন্ত্র দিচ্ছেন কিনা তৈরি দিচ্ছে, কেন গুরু মন্ত্র দিলে সে গুরুর কাছে পুজোও তো করবে না, গুরুকে তো ভোগও দিতে হবে, কৃষ্ণকে যেমন ভোগ দেবে গুরুকেও তো ভোগ দেবে, নিত্য দিয়ে তবে তো খাবে, তাহলে গুরু মন্ত্র রূপে যদি দিয়েও থাকে তাহলে তো আপনি তো খাচ্ছেন রোজ আমার বাড়িতে, অন্য রোজই খাচ্ছেন, আজ এসেছেন আজ খাবেন না, তাহলে আমাকেও দিলেন একটা ধাপ্পা দিলেন। দেখো মানুষ এত অবৈধ, হ্যাঁ রোজ যদি গুরু মন্ত্র দিয়ে থাকে আর না দিয়ে থাকে তো কোথায় নেই গেল গেল ব্যাপার, যে আমাকে আবার খাওয়াবে, তা দিয়ে থাকে তো আমি রোজ আপনাকে পুজো করে আমি সকালে বৈকালে সকালে বলে যা ফলমূল কিছু দেই, দিনের বেলাতে আমি অন্ন দেই আপনাকে দেই এবং কৃষ্ণকে দেই, আবার যদি কৃষ্ণকে দিয়ে সেই প্রসাদ গুরু আপনাকে দেই তাহলে আপনি ওখানে খান না না খান, এটা আমার কি করলেন কি আমাকে দিলেন কেন? তাহলে দেখুন বৈষ্ণব ধর্ম যে আমরা আশ্রয় করব, বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেব, দীক্ষাটা একবার কি হল, এ দিলাম না ও দিলাম না সে দিলাম না, আবার প্রণাম পুটিত জিনিস দিলাম না সাহস দিলাম না, এইসব বার্তা দিয়ে আমাকে কি যে দিল, আর তো সেই মন্ত্রের উৎসর্জিত অন্যাদি গ্রহণ করবে না, তাহলে আমি ব্যক্তি করলাম, আমি যে পুজো করে বেড়াচ্ছি, আমি মনে করছি গোপালকে খাওয়াচ্ছি, মুখের মধ্যে দিয়ে আর যাইছি খাওয়াচ্ছি, আরে গোপাল তো খাবে এখন পরে, ওর তো জাত নাই, ও তো গয়লা, ও না হয় খাবে, আমাদের গুরুদেব বামুন ঠাকুর সে খেতে যায় না, হে কৃষ্ণ তাহলে তুমি এর ব্যবস্থা করো, আমার বামুন গুরু সে খাবে না, তুমি খাবে তো না, আমি তো গয়লা আমাকে যা খাবে আমি খাবো, আর এই বুদ্ধিতে কি গয়লাকে দেওয়া যাবে? আমার কপাল গৌরাঙ্গ তো বামুন, সেজন্য ক্ষতি নেই, গৌরমন্ত্র দিবে না কেন, গৌরাঙ্গ তো বামুন, নিত্যানন্দ বামুন, অদ্বৈত বামুন, গৌরমন্ত্র দাও গৌরীর উপাসনা করো, সে বামুনের উপাসনা করবে না, জাতিচর্চা পূজা করতে হবে, মানে পুত্রের মধ্যেও জাতি বিচার চালাবেন, গুরু শিষ্য পিতাপুত্র সম্বন্ধ, আচার্য পিতা গুরু হল তার সন্তান, এখানে আপনারা জাতি ভেদ অমন করে রেখেছেন, তাহলে দেখুন বৈষ্ণব ধর্মে আমরা দীক্ষিত হয়ে বিষ্ণুকে দেখা পাচ্ছি কি করতে পারছি কি করতে দিচ্ছি কি, আমরা অবশ আমাদের যা বলে চাইছি। আর এখন আগে একদিন বলেছিলাম যে শিক্ষা তিন প্রশ্ন, বৈদিকী, পৌরাণিকী এবং তান্ত্রিক, বৈদিক চিকিৎসা ব্রাহ্মণ কুলে উদ্ভূত হলে, ব্রাহ্মণ গুণ সম্পন্ন হলে বৈদিক চিকিৎসা হয়, কলিকালে সেটা হয়। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও সেই গুণ লোকে পাওয়া যায়। আর শৈলানিক চিকিৎসার মধ্যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করলেও, যে কোনো কুলে জন্মগ্রহণ করলেও ওই যদি ব্রাহ্মণের চোখে গুণ হয় তাহলে কৈলানিক দীক্ষা মেলে, কিন্তু এখন তাও মেলে অন্য কুলে ব্রাহ্মণের চোখে গুণের লোক মেলে না, কুলে নয় অন্য কুলেও না, তাই দুটোই এখন বন্ধ। এখন এক তান্ত্রিকের দীক্ষা পটল, তান্ত্রিকের দীক্ষার মধ্যে আপনার বৈষ্ণব মত হচ্ছে পান্ত পঞ্চরাত্র, এই সাত্তত তন্ত্র, আর সর্বশাস্ত্রদের সেই রকম তন্ত্র আছে, তারা সেইভাবে তান্ত্রিক মন্ত্র নেয়, শিবতন্ত্র আছে, দুর্গতন্ত্র আছে, সেইসব তন্ত্র তারা নেয়। কিন্তু বৈষ্ণবেরা বিষ্ণুতন্ত্রে দীক্ষিত হবেন, বিষ্ণুতন্ত্র হচ্ছে এই পঞ্চরাত্র, এগুলো সাত্তত তন্ত্র, নির্গুণ তন্ত্র, এগুলো সগুণতার মধ্যে পড়ে। এখন প্রশস্ত হচ্ছে এই বৈষ্ণব মতে এই পান্তরাত্রিটি গুরু আত্মত তন্ত্র, এই তান্ত্রিক দীক্ষা, এই তান্ত্রিক দীক্ষাতে কিন্তু ওই চলতে যাচ্ছে পান্তরাত্রিক দীক্ষায়, এই সাত্তত তন্ত্রের দীক্ষাতে অন্য কুলভূত ব্যক্তিকেও উপনয় সংস্কার দিয়ে তাকে বিষ্ণু পূজার অধিকারী করা যায়। যথা কাঞ্চনতান জাতি কাংশ রসবিধানত তথা দীক্ষা বিধানহীন বিগতম জায়তে নিনা। এই পঞ্চরাত্রিক উপাসনাতে ভগবানের উপাসনাকালে যে কোনো কুলভূত ব্যক্তি হোক তার সেই উপনয় সংস্কার দিয়ে বিষ্ণুর পূজার অধিকারী করা যায়। এখানে ওখানে যেমন কুলেও জন্মেছে গুণেও, ওখানে কুলে না হলেও গুণে, এখানে গুণে নয়, গুণ দেখে হচ্ছে না, তবে ভাবি তাদের গুণ হতে পারে, একে যদি এখন অধিকার দেই পুজো করতে করতে তার বৈষ্ণবতা আসবে এবং বৈষ্ণবতার অন্তর্ভুক্ত ব্রাহ্মণতা তুলতে হবে। এই ভাবি যোগ্যতার কথা বিচার করে নারদ পঞ্চরাত্র অবতীর্ণ হলেন। এই পঞ্চরাত্রিকে দীক্ষাতে সকল বর্ণের লোকের বিষ্ণু মন্ত্রে দীক্ষা হলেই উপনয়ন সংস্কার লাভের যোগ্যতা হয়। কিন্তু এখন যারা দেবেন না অথচ বিষ্ণু মন্ত্র দেবেন, সেটা হল তাদের ঘরোয়া ব্যাপার, নিজস্ব প্রভুত্ব রক্ষা করবার জন্য তারা হয়তো ওটা না দিতে পারে, কিন্তু স্বাস্থ্য অধিকার ছিল। এখন সেই জন্য বলছেন বেদাহী ভাগবত সম্প্রদায় প্রবৃত্তি, দুই প্রকারে ওই ভগবানের ভক্তের সম্প্রদায় প্রবৃত্ত হয়েছে, একত সংক্ষেপত শ্রী নারায়ণাদ ব্রহ্ম নারদাদিদ্বার, একটা হচ্ছে সংক্ষেপ ভাবে নারায়ণ হইতে ব্রহ্মা, ব্রহ্মা হইতে নারদ, নারদ হইতে ব্যাস, এই নারদাদিদ্বারে একটা ভাগবত ভক্তি মূলক বিচার এসে গেছে। অন্য তত্ত্ব বিস্তারত এটার অনক কুমার ও সংখ্যায়নাদি দ্বারে না, আর একটি হচ্ছে বিস্তারিত ভাবে ওই শেষ প্রভু তার থেকে সনত কুমার সাংখ্যায়নাদি দ্বার। এখন এই পাঞ্চরাত্রিক বিধানে হচ্ছে এই অর্চন মার্গের অধিকার, মন্দির আদি নির্মাণ করে ভগবান প্রতিষ্ঠা করে এই, আর ভারত জন্মেতে হচ্ছে ভগবানের নাম ভজন, সেখানে নামেরই শ্রবণ কীর্তন স্মরণ, সেখানে দীক্ষা পুরস্কৃতি বৃদ্ধি হবে কেন, নামের জীবস্পর্শ মাত্রে আচণ্ডের উদ্ধার। কিন্তু এই নাম ভজন পরায়ণ বৈষ্ণব হতে গেলে তাকে ঐতান্তিক ভাবে সেই নামের উপরে সম্পন্ন হতে হবে, এই নাম ভজন পরায়ণ হতে হবে, শ্রবণ কীর্তন স্মরণের উদ্ধারে এই ভক্তি জারি করা। যদিও শ্রবণ কীর্তন স্মরণ এটা হলো স্বরূপ শিক্ষা ভক্তি, কিন্তু তাহলেও এইটি হল প্রধান জিনিস, কিন্তু আমাদের গুরু পাশে দুটো সামঞ্জস্য করেছে, সমন্বয় করেছে। ভাগবত সম্প্রদায় যে নাম ভজনের কথা বলেছেন এইটি হল চরম কথা, নাম ভজন হল শ্রেষ্ঠ কথা, নামের শ্রবণ, নামের কীর্তন, নামের স্মরণ এইটি আমাদের করতে হবে, কিন্তু সম্বন্ধ জ্ঞান কত আগে চাই, নামে হল সব সম্বোধনের পথ, হরে
হরে কৃষ্ণ হে হরে, ওই যে সম্বোধন করে ডাকছে সম্বন্ধ কোথায়, ওই সম্বন্ধ লাভের জন্য আগে তুমি শান্ত ভাবছি দীক্ষায় দীক্ষিত হও, সাতজন মার্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ লাভ করো এবং সমস্ত বস্তু ভগবানের সেবার উপকরণ বিদায় সেবক সূত্রে তুমি সেবায় নিয়োগ করো, করতে 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 তোমার পদের যে স্বভাব দূরীভূত হবে, তোমার যে শ্রদ্ধাটা দৃঢ় হয়ে সম্বন্ধ জ্ঞান উপস্থিত হবে, বিক্ষিপ্ত চিত্তটা চলে যাবে, এখন তো তোমার বিক্ষিপ্ত চিত্ত, এখন তো তুমি তাদের যে স্বভাব সনাচার কদাচার পরিচার, কিন্তু এইগুলো সব দূর হবে ওই মতে তোমার দীক্ষা বিধরণ করে শিক্ষা বিধরণ করে হয়ে তখন তুমি নাম ভজনে উপযুক্ত লোক হবে। এই জন্য জিজ্ঞেসী বলেছেন নাম নষ্টগণম অন্তঃকরণ শুদ্ধত্ব মতে থাকি না, শুদ্ধ যে অন্তঃকরণ এই পরপর তাদের রূপগুণের কথা, এই জন্য অন্তরাত্ম এবং ভাগবত একই কথা বল, ভাগবতেও কৃষ্ণ সম্বন্ধ দেখাচ্ছে অন্তরাত্মও কৃষ্ণ সম্বন্ধ দেখাচ্ছে, অধিকারী বিশেষে ওই কদর্য স্বভাব বিশিষ্ট এবং বিক্ষিপ্ত চিত্ত মানবগণের মঙ্গলের জন্য কৃষ্ণ সম্বন্ধ দেবার জন্য নারদ আর মহাজন এই পাঞ্চরাত্রির বিচার প্রবর্তন করে। এখন পাঞ্চরাত্মিকতে ত্রিবিধ বৈষ্ণব আছে, এখন কয়েক প্রকার বৈষ্ণবের কথা আমি এখানে বলছি, শঙ্কর তথা যুদ্ধপূর্ণ ধারণার জাতমলক্ষণ তার নমস্করণম চৈব বৈষ্ণবত্তম হচ্ছে পাঞ্চরাত্রিক বিধানে, ওই শঙ্কর চক্র দ্বারা যুদ্ধপূর্ণ যারা ধারণ করেন এবং ওই রকম যারা ধারণ করেছেন তাদেরকে নমস্কার, এইটাই বলছি, যেখানেই তুমি তিলকমালা দেখবে তাকেই তুমি নমস্কার নিজে ওই তিলকমালা দিয়ে নেবে, আর যাদের তিলকমালা তার কণ্ঠে তুলসী মালা দেখবে তাদের সঙ্গে তিলক দেখবে তোমার বৈষ্ণব তাকে নমস্কার, এটা ভক্তি হবে, এই যে করতে করতে হবে। এখন যেমন সমাজে খুব তিলক ফোটা দেখলেই চারটা এই ভণ্ডামি করে, এই ভণ্ডামি দিন ফোটা মারি কি ওই যত ফোটা মারার দল ওরাই তো সেটা ওরাই তো কথা, এই হচ্ছে এখনকার সেটা, কিন্তু পঞ্চরাত্রি বিধানের প্রথম মুখে যিনি পঞ্চরাত্রি বিচারে তিলকমালাটি ধারণ করবেন তারা অন্য তিলকমালাটি ধারণ করলে তাদেরকে নমস্কার, কিন্তু তাদের জানা থাকা দরকার যে আমি যেমন তিলকমালাটি ধারণ করে অনাচার কদাচার সব ছেড়ে দিয়েছি, ভগবানের প্রসাদ পাই, ভগবানের পূজা করি, নিজ হস্তে ভগবানের পূজা করি, ভগবানের প্রসাদ ভোগ রান্না করে দিলাম পুজো করি, তেমনি যারা তিলকমালা ধারণ করেছে এরাও তো তাই তাদের নমস্কার, কিন্তু তারপরে নমস্কার করার পর বলে তাহলে আজ বৈষ্ণব আপনাকে পেলাম, আপনি আসুন তাহলে আমার প্রশিক্ষণ আপনার সঙ্গে আলাপ করি, যে আপনিও তো ভগবত প্রসাদ করি, না না ভগবত প্রসাদ আছে তিলকমালা নেই তবে মাছটা নিয়ে আসে তিলকমালা কেন করে নিস, কিন্তু মাছটা কেন আসাটা, আমি ভাবলাম যে আপনারা যেমন তিলক ধারণ করছেন সঙ্গে তুলসী মালিকা নিয়েছে যাদের সঙ্গে মন্দির অঙ্কন করেছেন তখন আপনারা বিষ্ণু বিগ্রহ বসিয়েছেন শরীরে, আপনারা বিষ্ণুর শরীর আপনাদের দেহ, আপনারা কি যেন অমৈত্রী সুখাচ্ছে থাকছেন, তুমি দণ্ডবোধ করলাম রে, কিন্তু এটা চলে না, বিষ্ণু পূজার অধিকারী যিনিও হবে তিনি এইসব অসাধ্যগুলো পরিত্যাগ করতে হবে, বিষ্ণুর প্রিয় তিনি সপ্তবিধান মতে ভোগ দিয়ে এই প্রকার থেকে হবে, যদি বলে আমরা এই রকম করে এসেছি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম তো গুরুদেব বললেন খালি তো ভালো হয় খালি তো ভগবানের পূজাটা ঠিক হয়, তুমি যদি না পারো তো এখন যা খাচ্ছ তাও বন ছেড়ে যাবে, ওই কদিন হলে নিয়েছেন তো রিজুয়ে রয়েছে ফেরে ঠিকেছে, না না এখন তো আমার অবস্থা হয়েছে যে একবারে কাল মরে যাবো কিন্তু আমি ছাড়বো না, শরীর আমার খুব দুর্বল ওই মাছটা না খেলে আমার শরীর ঠিক থাকবে, ও তো ভাবেই মন্ত্রশক্তি দিয়েছেন যে ক্রমে ক্রমে যাবে তো চল্লিশ থেকে ষাট কেউ তো যাবে না এই জীবনে যাবে না পর জীবনে আর যাবে ও কোনো জীবনেই যাবে, জানে আপনি এই জীবনেই যে আর করছেন তা তো নয় অনাদিকাল হচ্ছে কৃষ্ণ বিমুখ অনাদিকালকে কিন্তু এই যে হাল চলছে। আবার এখন একবার বিষ্ণু দীক্ষায় বিস্তৃত হয়ে এই আহার শুরু করলেন, আর কি আর পরিবর্তন হবে? আর দোষ দেব কাকে? যদি বলেন তো ওরা প্রভুরা দেন কেন? ওরা যে কেন দেন তা ওরাই ভালো জানে, আমি আর কি বলবো। তবে আমার যে ওই রকম জায়গায় গিয়ে হলো এ আমার কথা হবে, আমি কেন কপালে আর কি এমন জায়গায় গিয়ে পড়লাম শুদ্ধ মতটা শুদ্ধ পথটা শুদ্ধ ভজনের বিষয়টা জানতেও পারলাম না, দুজান দিন চলে গেলাম। এই পঞ্চরাত্রি মতে মধ্যম বৈষ্ণবদের লক্ষণ দেখুন, তাপ পুণ্য তথা নাম মন্ত্র দাবস্য পঞ্চম অঙ্গিম পঞ্চ সংস্কারা পরবৈকান্তি হিসেব। পরম ঐকান্তিক অবস্থা লাভ করতে গেলে তার হেতুস্বরূপে এই তাপ শীতলতা বা বজ্রতা দুই রকম আছে মানুষের গায়ে দেখবেন, ওই একেবারে পুড়ে দাঁড়িয়ে দেয়, এ একটা দেখে শ্রমিকের দৌরন্দন দেয়। আবার ওই চন্দন ওই বৃষ্টি করে সেই শীতলতা দেয়, এটা পুণ্য রুদ্রপুণ্য। অন্য মতে অবৈষ্ণবজনের মধ্যে ত্রিমুণ্ডের কথা থাকলেও তার জাতিতেও ত্রিমুণ্ড করে বসে থাকতে পারে সাধ্য করতে, কিন্তু বৈষ্ণবজনের ঊর্ধ্বপুণ্য একদিকে ব্রহ্মা একদিকে শ্রী বৈষ্ণবজনে বিষ্ণু, এই দ্বাদশ অঙ্গে দ্বাদশ বিষ্ণু মন্দির দু ঘন্টা করে আমাকে রক্ষা করবেন, এই দ্বাদশ বিষ্ণু চব্বিশ ঘন্টা আমাকে রক্ষা করবেন, এই দেহ বিষ্ণু মন্দির, এই বলে তখন আমি এখানে বিষ্ণুকে বসাতে পারব। কিন্তু এই মন্দিরে কিন্তু অনাচার চলবে না, তা বন্ধ তথা নাম, নামের একটা সংস্কার হয়, নামের সংস্কার আর বুদ্ধ যে তার নাম থাকবে সেটা পরিবর্তনে তীর্থ দাস্য সূচক একটা নাম হবে। গুরুদেব সে নামটি আমাকে দেবেন, একটি সংস্কার নাম মন্ত্র, তারপরে শিক্ষা মন্ত্র একটি থাকবে, সেখানে গুরু গৌ কৃষ্ণ ইত্যাদি করে সে মন্ত্র ধারা আছে সে থাকবে। আবার যেখানে পাঞ্চরাত্রিক মতে উপনয়ন সংস্কার থাকবে সেখানে ব্রহ্ম গায়ত্রীও থাকবে, সেখানে ব্রহ্ম গায়ত্রী থাকবে, গুরু মন্ত্র থাকবে, গুরু গায়ত্রী থাকবে, গৌর মন্ত্র থাকবে, গৌর গায়ত্রী থাকবে, কৃষ্ণ মন্ত্র থাকবে, কৃষ্ণ গায়ত্রী থাকবে, রাম গায়ত্রী থাকবে, এই সব মন্ত্র থাকবে। তারপরে যদি গোপাল মন্ত্র হয় তারও সেরকম থাকবে, গুরু ধারী উপাসনা করলে সেও থাকবে, সেই হল মন্ত্র। আর তারপরে হল জাগর, জাগ শব্দের অর্থ হল জগৎ, মানে এখানে অর্চন। এইভাবে মন্ত্র গ্রহণ করে অর্চনের অধিকারী হয়ে অর্চন করা, এ হল পাঞ্চায়ন মধ্যম অধিকারী। আর উত্তম অধিকারে দাবাদি পঞ্চহস্তারী নবেদ্যা কর্মকারক অর্থপঞ্চকবি বিপ্র মা ভাগবত শ্লোক, এরা হবে পাঞ্চরাত্রির মতে মহাভাগ। আর শ্রীমদ ভাগবতের মতে আসুন, অষ্টামেব হরেভ্যঃ পূজাং শ্রদ্ধয়তে ন তদ্ভক্তেষু চান্যেষু স ভক্ত প্রাপিত স্মৃত। এটি শ্রীমদ ভাগবতের কথা, যিনি শ্রীহরি অষ্টাবিগ্রহেতে শ্রদ্ধার সহিত পূজা করেন কিন্তু ন তদ্ভক্তেষু চ অন্যেষু, কিন্তু তার ভক্তকেও করে না, অন্য যিনি যাদের মধ্যে ভগবান অধিষ্ঠান করেন তাদেরও সম্মান করেন, তাহলে সভক্ত প্রাচীন, ভক্ত হল প্রাচীন। তারপরে মধ্যমকে ঈশ্বরে তদবীন এসু বালিশে এসু দিশুত প্রেম মৈত্রী কৃপেক্ষা য করতি সমধ্যম, শ্রীমদ ভাগবতের কথা। ঈশ্বরে তদবীনে বালিশে এবং দিশ, ঈশ্বরে হল প্রেম আর তদবীন ভক্ত তাতে হল মৈত্রী, আর বালিশ মানে অতজ্ঞ তাতে হল কৃপা, তত্ত্বজ্ঞান নাই বালির অতত্বজ্ঞ তাকে বালির বলে তাকে কৃপা, আর বিচেষ্টি যারা বিদ্রোহী বিদ্রোহী তাদেরকে উপেক্ষা। সেইটা ভাগবত ধর্ম মতে মধ্যম অধিকারী কৃষ্ণ, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালি থেকে কৃপা আর দেশ উপেক্ষা, করিলে মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্চন, এর থেকে ক্রমশ কৃষ্ণনামে অধিকার হবে। পাঞ্চরাত্রি পূজানে অধিকার নিয়েও ওই কৃষ্ণনামে অধিকার হবে, আবার এতেও হবে। আর উত্তম ভাগবত যে ভাগবত কি বলছেন, సర్వభూతేషు జపచ్చేత్ భగవద్ భావమాత్మనం భూతాని భగవత్ తత్పన్నేష భగవతత్వం సర్వభూతేషుని భగవద్ భావ దర్శన కరే ఏవా భగవాన్ దీని సర్వభూతి దర్శన కరే ఉత్తమ భాగవత్ చైతన్య చైతన్య పురుషే বলেছেন খবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরতা ইষ্টদেব মূর্তি এই মহাভাগবতের পিতা এই যে ভাগবতের অনেক শ্লোক আছে সেগুলো আর আমি বলছি না তবে এখন শ্রদ্ধা অনুসারে আমার ত্রিবিধগুলো শোনাবার এই যেমন অষ্টম বিষয় নিয়ে ত্রিবিধ এই নাম ভাগবতের পিতা নিয়ে ত্রিবিধ শ্রদ্ধা অনুসারে চিন্তিত শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে যার যেমন শ্রদ্ধা সেই তার উত্তম মধ্যম কনিষ্ঠ বিচার হয় যার তিনি শাস্ত্রযুক্তে সুনিপুণ শাস্ত্রযুক্তিতে একেবারে সুনিপুণ কোন নিপুণতার অভাব নাই তিনি শ্রদ্ধা দা আর শ্রদ্ধাও একেবারে দীর্ঘ চলমল হবে না উত্তম অধিকারী সেই তার শাস্ত্রযুক্তিতে সুনিপুণ এবং শ্রদ্ধা দৃঢ় তিনি উত্তম অধিকারী তিনি এই সংসার ধারণ করতে পারবেন আর মধ্যমকে শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শাস্ত্রযুক্তি জানে তবে দৃঢ়ভাবে জানে কিন্তু শ্রদ্ধাবান শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান তিনিও মহাভাগ্যবান যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জয় কনিষ্ঠে প্রেহ ভক্ত হইবে উত্তম কোমল শ্রদ্ধা কারণ কলমল করছে অন্যের দ্বারা প্রিয় হয়ে যেতে পারে সেরকম কুচার কুচের হাতে পড়লে শ্রদ্ধাটা চলে যেতে পারে সে কনিষ্ঠ তবে যদি ধরে থাকতে পারে কর্মক্রমে সে হইবে উত্তম এখন এদিকে মহাপ্রভুর মতটা এটি আমাদের সব হয়ে যাবে রথে রথেতে সমস্ত ভক্তগণ বিভিন্ন স্থান থেকে যেত রথযাত্রার পর মহাপ্রভু একে একে সকলকে বিদায় দিতেন যেমন তোমরা তোমাদের স্থানে যাও আর প্রতি বৎসর তোমরা এই রথের সময় আসবে গুন্ডিতায় আসবে সেই গড়ে দিয়ে সকলকে পাঠিয়ে দিত তারপর এখন বলতে বলতে কুড়ুন গ্রামীরে কহে সম্মান করিয়া প্রত্যব্দ আসিবে যাত্রায় পট্টদরি লইয়া প্রতি বর্ষে তোমরা এই যে পট্টদরি আনো রথের টাকায় বাঁধো ভগবানের কোমরে কোমরে বাঁধো তুই নিয়ে আসবে কুড়ুন গ্রামীর কহে সম্মান করিয়া প্রত্যব্দ আসিবে যাত্রায় পট্টদরি লইয়া পুনরাজ স্থান করিলে শ্রীকৃষ্ণ বিজয় তা এক বাক্য তার হাতে প্রেমময় সেই গুণরাজ খানি সেই শ্রীকৃষ্ণ বিজয় গুরুকে একটা এমন প্রমময় বাক্য যাতে মহাপ্রভু খুব মুগ্ধ নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এই বাক্যে বিচারিন তার বংশের হাত আমি এই বাক্য তার দর্শন করে শ্রীকৃষ্ণ বিজয় গুরুকে আমি তার বংশের হাতে নিজেকে বিচিয়ে দিয়েছি তোমার কি কথা তোমার গ্রামের কুকুর দেহ মোর প্রিয় অন্য জন দূরে জমিত মহাপ্রভু এমন ভাবে বললেন যে তুমি কলকাতা তোমার গ্রামের যে কুকুর কাছেও আমার ছিল আর শিষ্যয় প্রিয় হতে পারল না শিষ্যকে ভেদ করেছি তবে সেখানে রান্নাবান্না করে খেয়ে যাবে তোমার গ্রামের কুকুর সেহ মোর প্রিয় অন্য জন দূর তবে রামানন্দ আর ভক্তরাজ গান প্রভুর চরণে কিছু করিব নিবেদন গৃহস্থ সেই আমি পুনর সাধনে শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদিতরণ ভক্তরাজ খান বললেন রামানন্দ বসু রামানন্দ রায় না বলে আমরা তো গৃহস্থ আমরা দেশেই লোক মহাপ্রভু আমরা তো এখন চলে যাব দেশে প্রত্যেক বছর আসবো আপনি আদেশ করেছেন আসবো যা নিয়ে আসি সেটা তাও আনবো, তা আমরা এখন দেশে গিয়ে কি করব, আমরা বিরোধ করব আর আমরা বিষয় নিল, সেইভাবে আমাদের একটা ব্যবস্থা। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সেখানেই থাকো, যেখানেই যাও তিনটে কাজ করবে, কৃষ্ণ সেবা করবে, বৈষ্ণব সেবন করবে আর নিরন্তর কৃষ্ণ নাম করবে। তখন সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব সহচার সামান্য লক্ষণে, কৃষ্ণ পূজা শুক্র সেবা বুঝলাম, কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তুমি এনেছ এবং শিখিয়েছে, যে যাবে কীর্তন করবে সে নিজে গান করেছে আমাদের গান করিয়েছ, এটা নাই শুকলা। এখন যে বললো বৈষ্ণব সেবা করবে, সে বৈষ্ণব চিনমুখী করবে, যদি বলবে ফোটামালা দেখলি বৈষ্ণব পরিবার নিয়ে যাবে তাকে একটু খাওয়াবে, তা আমি কাজ করবো তা কি লক্ষণ দিয়ে বোঝা যাবে তুই বল। কর্মকার যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাটা, যার মুখে কৃষ্ণ নাম একবার শুনবে সেই পূজ্য, এরকম বৈষ্ণব করতে গেলে তো অভাব নেই। হরে কৃষ্ণ এই তো বলি বেড়াচ্ছে, তাহলে আর কি করা যাবে? এই যে মহাপ্রভু বললেন এক কৃষ্ণ নাম যার মুখে শুনবে তাকে তুমি বৈষ্ণব জানবে, এই অর্থটা আবার তারপরে বলছেন যে ওলাইটাও নাও, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। ওই যে এক কৃষ্ণ নাম সে এইরকম যে সর্ব পাপ ক্ষয় হয়ে যাবে, এক কৃষ্ণ নাম একবার যদি কারো মুখে কৃষ্ণ নাম হয়েছে তার সর্ব পাপ ক্ষয় হবে এবং নবদা ভক্তি তার মধ্যে প্রকাশ হবে। ইচ্ছা পুরস্কর্য বিধি অপেক্ষা না করে বিভাগ পর্যায়ে আচন দলে সবারই উদ্ধারে অনুসঙ্গ ফলে করে সংসারের ক্ষয় চিত্ত আকর্ষিত করায় কৃষ্ণের প্রেমতা, এই হল এক কৃষ্ণ নামের কথা। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিয়ে সম্মান, তার সম্মান করি। তারপরে অন্যান্য ভক্তের সঙ্গে কথা হল, খন্ড মুকুন্দরা রঘুনন্দন ইত্যাদি গায়ক প্রতি বছর আসে তো আবার পরবর্তী বছরে যখন এলেন মর্ষান্তরে পুনতারা ওই সে প্রশ্ন করিল বৈষ্ণবের তারতম্য প্রভুকে চাইল, প্রভু এখন বৈষ্ণব তো সেবারে বললেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচরণ, কেউ কয় কে বৈষ্ণব কি তার লক্ষণ তবে শাসি কয় প্রভু জানি তার না। গতকাল তো বলে দিয়েছিলাম তা তো বলেছেন, একটু ভালো করে না শুনলে বুঝতে পারছি। কৃষ্ণনাম নিরন্তর যাহার বদনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ বদে তাহার চরণ, যে এক নাম এই বৈষ্ণব মহাপ্রভুর যে বৈষ্ণবের কনিষ্ঠ মধ্যম উত্তম এ বড় কঠিন বিচার। আমরা মহাপ্রভুর ধর্ম গ্রহণ করেছি বলে মনে করি, কিন্তু মহাপ্রভুর ধর্মের কনিষ্ঠ বৈষ্ণব হতে গেলে কতখানি কি ব্যাপার দেখুন, তারপরে মধ্যম তারপরে উত্তম, তাই কনিষ্ঠ বৈষ্ণব হতে গেলে এমন ভাবে কৃষ্ণ নাম উদয় হবে যে উদয়ের সঙ্গে সঙ্গে আমার সব পাপ দিবে। তারতম্য করে জানতে চাচ্ছেন বলে এবারে বললেন, তাহলে শোনো কৃষ্ণ নাম নিরন্তর যাহার ভজনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজে তাহার যে বৈষ্ণবের কথা বলেছি ও বৈষ্ণবকে সম্মান করবে, আর এখন যে বৈষ্ণবের কথা বলছি নিরন্তর কৃষ্ণ নাম যাহার ভজনে ভজ তাহার চরণ, তার চরণ ভালো না সন্তানে পুনতারা ওই সে প্রশ্ন করিল বৈষ্ণবের তারতম্য প্রভুষি চাইল, এবারে উত্তম বৈষ্ণব শিখাচ্ছে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, যাহার দর্শনে মুখে আনছে কৃষ্ণ, তিনি আমার মুখে কৃষ্ণ নাম ফুটাতে পারেন, আমাকে কৃষ্ণ নাম পূজা করে আমাকে কৃষ্ণ নাম দেবেন, কৃষ্ণের নামের সাধন শিক্ষা দেবেন, এবং আমি কৃষ্ণ নাম করতে করতে আমি কৃষ্ণ দর্শন পাব। এই যাহার প্রভাবেতে এই কৃষ্ণ দর্শন হয় তিনি হলেন উত্তমতা অধিকারী কৃষ্ণ। তিনি বলছেন যার দর্শনে মুখে আইছে কৃষ্ণ, যার আশ্রয় পেলে দর্শন মানে যার আশ্রয় পেলে যার আনুগত্য পেলে যার নিকট দীক্ষা শিক্ষা পেলে কৃষ্ণ নাম নিরপরাধের মুখে আসে, সেই হল বৈষ্ণব প্রধান। ক্রম করি কাহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণব দম, এই মতো সব বৈষ্ণব গৌরে চলিলা বিজ্ঞানী কি বৈষ্ণবীলা ছিল। এইভাবে মহাপ্রভু সকলকে এখানে তিনটি বৈষ্ণবের কথাই বললেন, শ্রদ্ধা অনুসারে তিনটি বৈষ্ণবের কথা শুনলেন, ভাগবতে তিনটি বৈষ্ণবের কথা শুনলেন, শান্তিবাত্রিক মতে তিনটি বৈষ্ণবের কথা শুনলেন। এখন কোন মতে আমি কোন বৈষ্ণব এবং আমার অপেক্ষা পূজ্য বৈষ্ণব কে এবং তাকে কাকে কিভাবে সম্মান করতে হবে, কাউকে প্রণামের দ্বারা কাউকে শুশ্রূষুর দ্বারা ভগবান ভজন পূজ্যতা জেনে প্রার্থনা করে এখানে মানুষকে বিস্তারিত দিয়েছেন, সেটা সম্ভব করা হবে না পড়া, তবে মোটামুটি বললাম। তবে এই যে মহৎ ধর্ম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম ধর্ম এই সমস্ত জীবের, যারা মনে করে আমরা বৈষ্ণব নয় আমরা অন্য কিছু, তারা স্বরূপত ধর্ম জানে না, তাই তারা অন্য কথা বলে। কিন্তু জীবের স্বরূপত ধর্ম এই বৈষ্ণব ধর্ম, আর বৈষ্ণবই একমাত্র স্বাভাবিক। কিন্তু লোকে বোঝে না, লোকে মনে করে বৈষ্ণব সাথী থাকতে পারে, তুমি বৈষ্ণব নয় বলতে তুমিও খুব বড় থাকবে, জানে না কৃষ্ণের অভক্তা অসৎসঙ্গ ত্যাগের মধ্যে। মহাপ্রভু বললেন কৃষ্ণের যে অভক্ত সে অট তার সঙ্গ ত্যাগ করবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে। মহাপ্রভু বলে গেছেন বটে, মহাপ্রভু বলতে পারেন, কিন্তু আমরা দৈবদেরই দেখি আর তিলক এভাবে করুক আর এভাবে করুক আর নাই করুক, আর চন্দনের ভোটারই দিকে সিন্ধুদের ভোটার আমরা সকল কৃষ্ণ। মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ ভক্তের সঙ্গে করবে তাহলে ভালো হবে, অন্য করো না, বললে যে কি ফল হয় তা তো জানে না, এই যা হচ্ছে। এখানে আমি একটু সেই উপদেশ বস্তুগুলো থেকে পাঠ করে সমাপ্ত করছি যে এই ধর্ম গ্রহণ করতে গেলে অনেক কঠিনতা আছে, কিন্তু এটা হল সহজ সরল স্বাভাবিক, এটা আত্মার বৃত্তি, সমস্ত জীবের আত্মার স্বরূপ ধর্মক্রমে এইটা আছে। ভক্তিমূলতা করে আমাদের পীড়িত মধ্যে শোনেন আপনারা, অর্থকে অনর্থ জান পরমার্থ জীব অর্থ করে গাড়ি ঘুরে বেড়াচ্ছ, অর্থকে অনর্থ জানো যত হবে তোমাকে উল্টো দিকে নিয়ে যাবে, পরমার্থ বিজ্ঞান হৃদয় ভাব একবার তারা পুত্র বন্ধুজন কেহ নয় নিজ জন, মরণেতে কেহ নয় তা বন্ধুজন কেউ কারণ এইখানে শুনে স্ত্রী পুত্র করে হায় হায় করছে। তোমার মরণ হলে যেহেতু ভাষায় জড়ে সবে যাবে গৃহ আপনা, তবে কেন মিথ্যা আসা বিষয়ে জল পিপাসা, যদি কেহ নাই চলিল তার নাই হইল কারণ, যদি বলো লোভী সুখ জীবনে না পাই দুঃখ হতে অর্থ চেষ্টা করি, এই মিথ্যা কথা রায় জীবন অনিষ্ট হয় নাহি রহে শত বর্গ করি জোড়াতে হতে অত জান সার যেতে হবে মায়াপার, যাথা সুখে দুঃখ নাহি হয় যেখানে সুখের সঙ্গে দুঃখ না সবই অবিমিত্র সুখ, বিষেবা সাধিব বলো সেই তো অপূর্ব ফল, যাহে নাই শোক দুঃখ ভয় কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি, কেবল জ্ঞানে তো তাহা না, বৈরাগ্য জ্ঞানের বলে বিষয় বন্ধন করে জীবের বৈরাগ্য কৈবল্য হয় ভাই, কৈবল্যে আনন্দ নাই সর্বরাগ বলিতাম, কৈবল্যে নিতান্ত দীক্ষা, এদিকে দুঃখ হয়ে গেল শ্রেষ্ঠ কিছু নামে দিল কৈবল্য করহিতা বিধিকে সংশোধন করে দেবে। অতএব জানি জন ভক্তি মুক্তি নাহি লন কৃষ্ণ ভক্তি করেন সাধন ভগবান জন্ম না মন্ত্র জনবান মানুষ প্রেম নিত্য ধন মুক্তি মুক্তি চিত্ত শেষত কৃষ্ণ চিদানন্দ রবি মায়া তার ছায়া ছবি জীব তার কিরণানুকন তটস্থ ধর্মের মতে জীব যদি মায়া স্পর্শে মায়া তার করায় বন্ধন কৃষ্ণ বৈমুখ যেই মায়া স্পর্শে জীব সেই মায়া স্পর্শে কর্মসঙ্গ পায় মায়া যাবে ভ্রমে মরে কর্মজ্ঞানে নাহি করে তৎক্ষণার যন্ত্রণা করায় প্রভু কর্ম আচরণ অষ্টঙ্গামী যোগময় প্রভু ব্রহ্মজ্ঞান আলোচন প্রভু কবু তত্ত্ব করে অবশেষে নাহি করে নাহি মানে আত্মতত্ত্ব ধন প্রভুকে বর্ণিত যাবে ভক্তজন সঙ্গ হবে অন্য দ্বারা আর কিছু হবে না তবে শ্রদ্ধা লোভিবে নির্মল সাধু সঙ্গে কৃষ্ণ বলি হৃদয় অনাত্ম কবি মিথ্যালাভ করে শুনিব বজিতে বজিতে যাবে সেই নিষ্ঠা রুচি হবে ক্রমে রুচি হইবে আসক্তি আসক্তি হইতে ভাব তাই হবে প্রেমভাব এই ক্রমে হয় সূর্য ভক্তি যেমন কৃষ্ণ মতি সেবা কৃষ্ণার্চন নতি দক্ষ শিক্ষা আত্মনিবেদন নবদা সাধন এই ভক্ত সঙ্গে করে যে এই ভাবে কৃষ্ণ প্রেমদা অল্প কথা সহজ ভাষা ভক্তি কাকে বলে দিল আর সেই দিন বলে আলোটা ছিল নাকি আজকে তো আশা ছিল না তাহলে যাক আজকে চলে যাচ্ছে তাই একটু সেখানে এখন সদ্বসুর বলছেন অতীব প্রিয়ের কথা হচ্ছে যে যারা টু কিন্তু এই দুটা ভিন্ন উপক্রমে করছেন ও এক উপক্রম হয়ে গেল এটা ভিন্ন উপক্রমে বলছেন ধর্মামৃত বীজন এই ধর্মামৃত যে ধর্মামৃতের কথা আমি বললাম এই দ্বাদশোচ্চারীকে যে ধর্মামৃতের কথা ওই মৌলী আদর্শ মনোবুদ্ধি এই বলে যে আরম্ভ করেছেন এই ধর্মামৃতকে যে যাহারা কিন্তু পর্যুপাত আমরা সাধারণত বিভিন্ন জায়গায় পাঠ শুনি এবং শোনাটা সকলের অজ্ঞাতগত না হলে কতগুলো লোকের অজ্ঞাত হয়ে গেছে শোনা কিন্তু পাঠের যে বিষয়টা শুনব এইটাকে পালন করতে হবে এ লক্ষ্যটা আমাদের আমরা ওই শুনে সেই বিষয়টা সেখানে রেখে চলে আসি এখানে সেই কথাটা বোঝাবার জন্য যে পর্যুপাত ইদং ধর্মামৃতম যথোত্তম যা উক্ত হয়েছে যা আমি বলেছি সেই যথাযথ কথিত আমার বর্ণিত ধর্মামৃত যারা পরিপূর্ণরূপে উপাসনা করে ভগবানের উপনিষ্ঠিত এই বাণীগুলোকে আমাদের পরিপূর্ণরূপে উপাসনা করতে হবে অর্থাৎ পরিপূর্ণভাবে পালন করতে হবে যে পরিপূর্ণভাবে পালন করে তার সম্বন্ধে বলছে সে অতীব মেশিয়া তারা আমার অত্যন্ত প্রিয় যারা কেবল কথা শুনে যায় পালন করবে না তারা কিন্তু সেরকম প্রিয় নয় কথা শুনলে আমি কি পালন করতে হবে বিশেষ করে ভগবানের উপনিষ্ঠিত বাণী ভগবত ভক্তের উপনিষ্ঠিত ভগবত বাণী এ শুনে পালন করতে পরিপূর্ণভাবে পালন করতে হবে এই জন্য পর্যুপাত তবে সেটা করতে গেলে কি যোগ্যতার দরকার শ্রদ্ধা ধান আমাকে শ্রদ্ধা বাঁধতে হবে তা না হলে আমার কথা পালনের ইচ্ছা হবে না যদি বলে কেন তাহলে শুনছে যেটা হচ্ছে একটা শ্রদ্ধার পরিচয় শুনছে এটাকে শ্রদ্ধা বলা যাবে যদি পালন করে তা না এনে বলা যাবে একজন লোককে যদি একটা আদেশ করা যায় এক গ্লাস জল আনো সে শুনে যদি বসে থাকে তাহলে কথার উপরে যে সে শ্রদ্ধা করল না এটা বোঝানো। আর যিনি বলেছেন জল আনো তার এই বাক্যের উপর শ্রদ্ধা করলে জল আনতে হবে। তেমনি ভগবানের শ্রদ্ধালু হলে ভগবানের কথা শোনা মাত্র তিনি তো আদেশ করছে, কথা করতে করতে অন্য কিছু তো নয়, এই করো এই করো এই করো, অধিকার অনুরূপে সব বলেছেন। এখন এইটা পালনের যার ইচ্ছা থাকবে তার শ্রদ্ধালু হচ্ছে শ্রদ্ধান। আর মত পরমা মত পরায়ণ হতে আমি পরম অয়ন শ্রেষ্ঠ অয়ন শ্রেষ্ঠ আশ্রয়, কি বললেন রাম কি বললেন অমুক কি বললেন গৌরাঙ্গকে তাই কি বলেছেন শুনে গেল, কিন্তু তাদিটাকে পরমরূপে আশ্রয় করলে তখন সেই শোনা এবং শোনার পর যে পালন করা এইটা হচ্ছে চাই। এই জন্য শ্রদ্ধ ভানা মত পরমা ভক্তা যে ইদং ধর্মাম্বুজং যতক্ষণ প্রত্যুপাসতি সে অতীব মেয়ে। আগে বলেছে মেয়ে প্রিয় মেয়ে প্রিয় মেয়ে প্রিয়, এদের সম্বন্ধে বলল অতীব বলবে চিত্তায় মতন করে বলেছেন উক্ত ভক্তিযোগম উপসংহরণ তসমিন মিথ্যা ফলমাহ। ভগবান যে ভক্তিযোগের কথা বলেছেন সেই ভক্তিযোগের উপসংহার করতে গিয়ে তসমিন মিথ্যা ফলমাহ, তাতে মিথ্যা করলে ওই ভগবানের উক্তিগুলোর প্রতি মিথ্যা করলে যে কি ফল হয় সেই ফলটা বলছে যে যে ভক্তা যথোত্তম যে সকল ভক্ত যথোত্তম যথোত্তম মানে মজ্জা বিশ্ব মন যে মাম ইত্যাদি ইত্যাদি যথাগতম ইদম ধর্মামৃতম। ওই মজ্জা বিশ্ব মন মাং যে মাং এই কথা থেকে আরম্ভ করে অর্থাৎ এটা হল দ্বিতীয় শ্লোক প্রায় এই অধ্যায়, ওইখান থেকে আরম্ভ করে যা আগত হয়েছে যেভাবে এটি উপস্থিত হয়েছে সেই ধর্মাম্বুজম প্রত্যুপাসত প্রাজ্ঞং মামিব প্রাপকম তপ সমাশ্রয়। প্রত্যুপাসতে মানে দিলেন প্রাজ্ঞং মামিব, আমি হলাম প্রাজ্ঞ বস্তু, আমাকে পেতে হলে এই প্রাপ্য লাভ করতে হলে যেরকম দরকার সেই রকম প্রাপকম তপ আমাকে পাওয়ার পক্ষে এই উপদেশগুলি এই ধর্মাম্বুজ। সুতরাং প্রাচ্যং মানব প্রাপ্য আমার মতন প্রাপকম তপ আমাকে পাওয়াবে দেশে প্রাপক আমি হলাম প্রাচ্য, সেই প্রাপক যে এই ভগবৎ কথা এই উপদেশ এই ধর্মাম্বুজ তার সমাশ্রয়, আমাকে যেরকম আশ্রয় করতে হবে সেইরকম আশ্রয়। যেমন উপনিষদ একটি কথা বলেছেন দক্ষ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ, যথা দেবে তথা গুরৌ। এখানে ভগবান বললেন আমাকে পেতে হলে আমার প্রতি তোমাদের যেরকম উপাসনার বিচার আমার পক্ষে পাওয়ার উপযুক্ত এই ধর্মামৃতকে তাই করছে সেইরকম সমাশ্রয়ন। শ্রদ্ধ ভানা ভক্তি শ্রদ্ধা লব ভক্তি শ্রদ্ধা দেব, ভক্তিতে যাদের শ্রদ্ধা আছে তারাই এটা পাবে অন্যের হবে। মত পরমা মন নিরতা, মত পরমা মানে আমাকেই সর্বদা নিরত, কে মম কিংব প্রিয়া ভবন তারা আমার অত্যন্ত প্রিয়। এই বিষয়ে চক্রবর্তী বাদ দেখুন কি বললেন, বহুবিধ অভক্ত নিষ্ঠান
করতে হবে।
পূর্বে বহুবিধ তার ভক্ত নিষ্ঠা অনুসারে ধর্ম উপদেশ দিয়ে তার উপসংহার করতে গিয়ে তার স্নেহ এতল মিচ্ছুনাং সৎসবন পতন বিচারণাদি অলমান। সেই ধর্মকথার উপসংহার করতে গিয়ে একেবারে কৃষ্ণ ভাব তার স্নেহ তা করলে এতদ মিচ্ছুনা যারা এই ধর্মামৃত গ্রহণের নিষ্ঠা করবেন তাদের পক্ষে সৎসবন পতন বিচারণাদি অলমান। এই শ্রবণ করতে হবে, শ্রবণ করে তো মনে থাকবে না, তারপরে এটা পাঠ করতে হবে, পাঠের পর থেকে বিচার করতে হবে। নানা লোক নানা কথা বলে আর ভগবান এই কথা বলেছেন, বিচার করতে হবে। ভগবতেও বলেছেন তার শুনন সুপঠন বিচারণ পর, ভগবানের কথা ভাগবতের কথা শ্রবণ করে পাঠ করে বিচার করলে পরে সৎপূর্ণ সুপথন বিচারণ পর সচ্চা বিমুচ্ছেদ, বিচার করার ফলে তার মধ্যে ভক্তি বিদয়, এই ভক্তিটি তার বিশেষ মুক্তি অর্থাৎ ভগবানের পাশ। এই জন্য এখানেও বললেন এই যে ভগবান যে কথাগুলি আমাদের বললেন আমাদের এগুলো খালি শুনলে হবে না, শ্রবণ করতে হবে, পঠন করতে হবে, বিচারণ করতে হবে, বিচারণ করতে হবে, বিচার করতে হবে। এর ফল বলছে এতে ভক্তিত্ব আন্তত্ব ধর্মা, এগুলো হল ভক্তি হইতে উৎকৃত হয় যে শান্তি। শান্তির কথা অনেকেই বলে, জগতের লোকও নানা প্রকার আমাদিগকে প্রেরণা দেন যে এই করো তাহলে শান্তি হবে, আর ভগবান প্রেরণা দিচ্ছেন যে তোমরা ভক্তি পথ নাও তাহলে শান্তি হবে। জগতের যত মনীষী হোক আর যত গুণীজ্ঞানী যতই হোক তারা যে শান্তির পথ আমাদের বলেন সেটা প্রকৃত শান্তি নয়, ভগবান যে শান্তির পথ বলেছেন সেইটি হল শান্তি। ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিজামী সকলই অশান্ত। তবে শান্তি একটা নাম দিয়ে চাওয়ায়, কিন্তু বস্তুত যেখানে লিখে রেখেছে অক্ষয় নিবাস সেইখানে ক্ষয় রোগ, যেখানে শান্তি কুটু দিন যার কান্নাকাটি করি বাড়ির নাম শান্তি কুটু বা গান্ধী ভবন, কিন্তু শান্তির কোন চিহ্ন নাই। আর ভগবান যেটা বলেছেন সেটা প্রকৃত শান্তি। এই জন্য ভগবানের ভক্তি একেবারে নিম্ন স্তরে শান্ত ভাব, সেইখানে তো শান্তি আরম্ভ হয়ে গেল। শান্ত তারপর দায়িত্ব তারপরে সত্য বা চন্দ্র মধু, কিন্তু প্রথমেই তো এই শান্তি, শান্তি ওইখান থেকে আরম্ভ। যখনই ভগবান নিষ্ঠা উপস্থিত হবে তখনই শান্তি, শান্ত রাজে হল ভগবান নিষ্ঠা, তার সঙ্গে মমত্ব বলে দায়িত্ব এইরকম বট বড় উন্নত। কিন্তু এই নিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি, ভগবানের নিষ্ঠা হলে তা নিষ্ঠার জন্য আবার ক্রম বলেছেন, সাধু শ্রদ্ধা এত সাধু সঙ্গ এত ভজন ক্রিয়া এত ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠার শিক্ষা তো তথা তাই আমাদের আগে শ্রদ্ধা। শ্রদ্ধা আমরা নিজেরা হয়তো মনে করি যে আমাদের খুব শ্রদ্ধা হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে শ্রদ্ধা বলতে কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম সিদ্ধ হয় এইটা হল শ্রদ্ধার নিয়ম, আর কিছু করতে হবে না। কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম সিদ্ধ হয়, এই শ্রদ্ধা যদি আমাদের হয় তারপরে সাধুসঙ্গ হবে। শ্রদ্ধা না নিয়ে সাধুসঙ্গ হয় না, পূর্বে একটা সাধুসঙ্গ আছে যে সাধুসঙ্গের ফলে এই জাতীয় শ্রদ্ধাটা আমাদের মধ্যে হয়, কৃষ্ণে ভক্তি করলে গর্ভ হয় যথা তরম মূলনীতেন উচ্চার। তারপরে এই শ্রদ্ধার পর আমার একটা সাধুসঙ্গ হয়, এই সাধুর সঙ্গের থেকে ভজন ক্রিয়া লাভ হয়, সাধন ভজনের ক্রিয়া পাওয়া যায়, এই সাধন ভজন করতে করতে অনর্থ সময় নিষ্পত্তি হয়, অনর্থ নিবৃত্তি হইলে নিষ্ঠা রুচি আসক্তি, এই সাধন ভক্তি করছে, তারপর ভাব, তারপর। কিন্তু শ্রদ্ধাতে যদি কত জন্ম যাবে আমাদের, যা কৃষ্ণ ভজন করলে সব হবে, এই চৈত্য লাভ করতে এখন কতদিন যায়। তাই এখানে বলছেন এতে ভক্তৃত্ব শান্তত্ব ধর্মা, ভক্তি হইতে যে শান্তি হয়, শান্তি হইতে যে ধর্ম সমূহ হয়। প্রাকৃত প্রাকৃতা গুণা, এগুলো প্রাকৃত গুণ নয়, বৈষ্ণবের যা কিছু বাচ্চা তুষ্টি কৃষ্ণ ন গুণই, ভক্তির দ্বারাই কৃষ্ণ তুষ্ট হন ন গুণই। জগতে অনেক লোক মনে করে গুণ দেখে তবে তো কৃষ্ণ বিচার করবেন, ভগবান ভক্তিতে সন্তুষ্ট, গুণে নয়। এই জন্য হারাম ভক্ত সুত মহত্ব, হরির অভক্ততে মহৎ গুণ আর কোথা থেকে থাকবে। আমরা যে হরির অভক্ততে মহৎগুণ দেখি, যে তারা দয়ালু, তারা পরোপকারী ইত্যাদি ইত্যাদি, সেগুলো ভক্তির বিচারে তার স্থান নাই। হরাম ভক্তের সুত মহৎ গুণা, তারা তো মনোরথে চলছে, অসৎপথে দাবি করছে, তাদের আবার কি গুণ। তাই এখানে বলছেন ভক্তিয়া ভক্তির দ্বারা তুষ্টি কৃষ্ণ তুষ্ট তুষ্ট গুণই উৎসুক্তি কোটি কোটিত, এরকম কোটি কোটি উক্তি আছে, একটা নয় বহু স্থানে। তু ভিন্ন বক্রমে উক্ত লক্ষণা ভক্তা একই সুস্থবা অবনিষ্ঠা, কারণ উক্ত লক্ষণে যেসব ভক্ত পাওয়া যায় তার মধ্যে এক একটা সুস্বভাব নিচ্ছ তারা। যেহেতু তত্ত্ব সর্ব সর্বলক্ষণ ইচ্ছ সাধকা উঠি, আর এই যে গুণের কথা ভগবান বললেন, এই সমস্ত গুণগুলো সমস্ত সব লক্ষণগুলো যারা আকাঙ্ক্ষা করে, এমন যে সাধক সাধকও কি দেখব, কি দেখব বিশেষ অন্য মার্গের সিদ্ধ। এই ভক্তি মার্গে এইসব ভগবত প্রিয় গুণগুলি নিষ্ঠা করে যারা, আকাঙ্ক্ষা করে যারা, তারা অন্য মার্গীয় সিদ্ধত্বে ওঠে, সাধকেও। অতএব অতীব প্রীতি পদম, এই জন্য অতীব প্রিয় সিদ্ধ হলে তো তা কথাই নাই, সাধক অবস্থায় এরা অন্য কিছু। জ্ঞানী যদি যে সিদ্ধ বলে তাকে অনেক শ্রেষ্ঠ ভক্তির সাধক, কিন্তু মানুষ এটা বোঝে না। মানুষ মনে করে ভক্তির সাধক আর কত, এরা ভক্তির সাধক অজ্ঞ লোক ওই করবার ক্ষমতা নেই কেউ করে না। জ্ঞানী যদি যে শিষ্য জ্ঞান যোগে তারা যা পাবে সেই সাধক চাকরি, ভক্তির সাধক জ্ঞান যোগে শিক্ষিতও বলে। এখন আমরা তোমার ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলেছেন সেইটা শুনব। মত পদ শ্রদ্ধা সহকারে যাহারা এই অধ্যায় দ্বিতীয় শ্লোক হইতে আনুপূর্বিক মদ বর্ণিত ধর্মামৃতে পর্যুপাসনা করেন তাহারা আমার ভক্ত, অতএব আমার অত্যন্ত প্রিয়। এটি হল ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা। তারপরে তোমার ভক্তিবিনোদ ঠাকুর সমস্ত অধ্যায় শেষে একটা অধ্যায় তাৎপর্য লিখেছে, ঠাকুর হোক সার্বত। সুতরাং বিচারের দ্বাদশ অধ্যায় তাৎপর্য তিনি লিখেছেন, সেইটা আমরা এখন শ্রবণ করব। ভক্তি নির নির্বিশেষ বাদ ও সবিশেষ বাদ, এসব উভয়ের মধ্যে উত্তম কোনটি, দুটো মতবাদী আছে। একদল তারা নির্বিশেষ বাদ অবলম্বন করে, তারা নির্বিশেষ বাদ চরমে স্থাপন করে তার অনুকূলে সাধন করছে, আর ঠিক সবিশেষ বাদ ভক্তেরা তা থাকে। ওটা জ্ঞানীজীবীরা করে নির্বিশেষবাদকে চরম করে, আর ভক্তরা করেন এই কবিজের মার্গ, কবিজের মানে শিব কবিজের মার্গ চরম করে, শিব বিরাটবাদ বা শিব কবিজের মার্গ এইটা চরম বিচার করে তারা করে। এখন এটার উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ এই জন্যই ভগবান আরম্ভ করেছেন এই অধ্যায়টা। এই আশঙ্কা নিরসনের জন্য এই অধ্যায় এই সিদ্ধান্ত হইয়াছে যে যারা প্রথম অযোধ্যায়ুক্ত ধ্যানগর্ব কর্মযোগ দ্বারা জড় কষ্টকর মার্গে ভ্রমণ করিতে করিতে সর্বভূত হিতকামনার দ্বারা শুদ্ধ ভক্তব লাভ করত, নির্বিশেষ চেষ্টা পরিত্যাগ পূর্বক নির্বিশেষ বিদিষ্ট আমাকে চরম লাভ করে। দেখুন গীতায় ধারাবাহিক ভাবে কথাগুলো বলেছে, পরমপন্থায় বলেছে, প্রথম সহযোগে কর্মযোগের কথা বলেছে, কিন্তু কর্মযোগের কথা বললেও তার মধ্যে অন্তর্গত ভাব রয়েছে ধ্যান, ওই কর্মযোগী নিয়ে ধ্যানেতে চলতে দিচ্ছে। সেই জন্য এখানে বলছেন যারা প্রথম অযোধ্যায়ুক্ত ধ্যানগর্ব কর্মযোগ দ্বারা ওই ধ্যান ভিতরে আনবে এই জন্য যে কর্মযোগ, যে কর্ম আমাদেরকে ভগবান হইতে বিমুখ করে অন্যদিকে নিয়ে যায় সে তো কর্মযোগ নয়, এটা হল কর্মকাণ্ড। সাধারণ লোক কর্মকাণ্ড এবং কর্মযোগ এই দুয়ে পার্থক্য বোঝে। কর্মকাণ্ড হল নানা প্রকার ক্রিয়াকর্ম ফলভোগ কামনায় করে তার ফলভোগ করা, এই ফলভোগ কামনা নিয়ে যারা নানাবিধ কর্ম আচরণ করেন তার মধ্যে পাপাত্মক আছে পুণ্যাত্মক আছে, এইগুলো হল কর্মকাণ্ড। এতে সর্বত্র আপক যে সমস্ত যাগযজ্ঞাদি এগুলো কর্মকাণ্ডের মধ্যে, কিন্তু কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশেষ ভাণ্ড অমৃত বলিয়া যে বাছায় নানাজনই ভ্রমণ করে কদস্যে ভক্ষণ করে তার জন্ম অবস্থাতে তাকে নরকম বলে। তাই ওই কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করতে হলে কর্মযোগ, সেটা কি ওটা যেমন ফলকামনা নিয়ে কর্ম করা এটা নিষ্কাম হয়ে কর্ম করা এবং কেবলমাত্র বৈদিক কর্ম করা। কর্মকাণ্ডের মধ্যে সব রকম কর্ম আছে, বললাম তো পাপাত্মক কর্ম আছে, তারাও অবশ্য পাপাত্মক কর্মের দ্বারা পাপের দুঃখ ভোগ করুক সেটা ইচ্ছে করে না, তা পাপ করতে গিয়েও তো কিছুটা ইন্দ্রিয় সুখ আশা করে তারাও কর্মকাণ্ড, আর পুণ্যাত্মক কর্ম করে। কিন্তু এটা হল কেবল বৈদিক, কেবল বৈদিক কর্ম নিষ্কাম ভাবে, অর্থাৎ বেদেতে নিষ্কাম ভাবে যেসব কর্ম আচরণের বিধান আছে, সকাম যেগুলো আছে সে তো সকাম, নিষ্কাম যেগুলো আছে সেইগুলো করে ভগবানের অর্পণ ফলার্পণ, তার ফলে নিষ্কুষ, এই পিতৃশুদ্ধ হইতে হইতে ভগবানের ধ্যান জ্ঞান প্রথম তারপর ধ্যান। তাই এখানে বলছেন ওই যে ধ্যানগর্ব কর্মযোগ দ্বারা জড় বিশেষযুক্ত হইয়া প্রথমে এই জড়ে বিশেষযুক্ত হইয়া নির্বিশেষ মার্গে আমাকে অনুসন্ধান করে, এই নির্বিশেষ মার্গে তারা অত্যন্ত কষ্টকর মার্গে ভ্রমণ করিতে করিতে, ক্রমিক পন্থা তো আজকে প্রথমে সকাম কর্ম তারপরে নিষ্কাম কর্ম ভগবদর্পিত নিষ্কাম কর্ম সেই ভগবদর্পিত নিষ্কাম পরে ফলে চিত্তশুদ্ধি তাতে জ্ঞান এগুলো আস্তে আস্তে কষ্ট করে 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 শেষকালে আমাকে আসাম করে, আর যদি না আসে তাহলে তো পারে আসার পথ দেখেছেন ভগবান এর থেকে তাই এই জন্য তপস্বিত এটা বলে গেলে শেষকালে ভক্তিযোগের এই প্রশ্নটা বলে যায় আছে। কিন্তু কষ্টকর পন্থা। ভগবান বললেন এই পন্থা কেন নিচ্ছে? সহজ সরল রাজকীয় পথ তোমাদের আমরা বলে দিচ্ছি, বিশ্বশুদ্ধি করবার জন্য ওদিকে যেতে হবে না, তোমরা আমার কথিত এই ধর্মামৃত পালন করো, বিশ্বশুদ্ধি তো হবেই, অধিকন্তু সরল সহজ ভক্তিযোগ তোমাদের মধ্যে উদয় হয়ে আমার কাছে নিয়ে আস, ওসব রাস্তায় ঘুরতে হবে না। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, সেই জন্য এই বিশেষটা পরিত্যাগ করব, তীর্থ বিশেষ বিশিষ্ট আমাকে চরমে লাভ করে, এইভাবে বিচার দেখিয়ে সাধু সঙ্গর দ্বারা যাহারা শ্রদ্ধাবান হইয়া গুরু পদাশ্রয় করত, শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির দ্বারা নিষ্ঠা রুচি আসক্তি ও ভাববান হইয়া আমাতে রত হন, তাহাদের মার্গই সমিতি। প্রথম নম্বর যে বললাম, প্রথম হল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কাজ, লগ মাত্র সাধু সঙ্গে সর্বশক্তি কাজ। কিন্তু এই সাধু কারা? এই সাধুর লক্ষণ ভাগবতেও বলেছেন, চৈতন্য চৈতন্যতেও বলেছেন, গীতায় বলেছে, আমরা যদি একদিন আগে শুনে গেছি। এখন সেই সাধুর লক্ষণ যা পাওয়া যায়, এই লক্ষণান্বিত সাধু সঙ্গ যদি জোকে, তবে সে জোকা কিরম জানেন? ভাগ্য। সাধু সঙ্গ লাভটা এটা বড় ভাগ্যের কথা, কারণ এইটাই হলো গোড়া কিনা, এইটাই হলো গোড়া। সাধু দুই রকম, আমরা একরকম মনে করে নেই সাধু, আমাদের বুদ্ধি বিবেচনার দ্বারা সাধু নির্ণয় করি, আর ভগবান যাদিগকে সাধু রূপে জগতে পাঠা, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্য মানে গুরু অন্তর্যামী রূপে কৃপায় আসেন, সেই যে সাধু, সাধু বাবা কষ্ট কর জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্য মানে গুরু অন্তর্যামী রূপে স্থান আপনে, এইভাবে যে ওই দিক থেকে সাধু পাওয়া, আর এই দিক থেকে পরীক্ষিত মহারাজ তো অনেক সাধু পেয়েছিলেন, ভালো ভালো গাড়িওয়ালা জটওয়ালা সাধু সেখানে বসে গিয়েছিলেন, কিছুই তো তুমি যাবেন। তারপরে যখন তিনি ভগবানের স্মরণ নিলেন, ভগবান সূত্রে গোস্বামী পাঠিয়ে যা, এই ভগবৎ প্রেরিত আমার উদ্ধারকর্তা যিনি, তিনি সাধু, তাকে সাধু জানতাম, ভগবৎ কর্তৃক প্রেরিত হয়ে আমাকে উদ্ধার করতে এসেছেন, তিনি হলেন সাধু। এই সাধু সঙ্গ যদি যুগের প্রথমে হয়, সাধু সঙ্গর দ্বারা যারা শ্রদ্ধা মানে এদের ফলে শ্রদ্ধা মানে, প্রকৃত সাধু সঙ্গ না হলে কাল্পনিক সাধু সঙ্গের দ্বারা শ্রদ্ধাবান হতে পারবে না, কেন ওই পাঁচ মিজানি কথাতেই তো কাজে, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এ বিশ্বাস অন্য লোক আনতে পারবে না, দিতেই পারবে না, একমাত্র ভগবত প্রেরিত ভগবানের প্রিয়জন সাধুরূপে যদি আমার নিকট প্রেরিত হন, তিনি এসে আমাকে ওই শ্রদ্ধা দিতে পারবেন, ওই বিশ্বাস দিতে পারবে, তুমি এসব কি করছো, এ করতে হবে না, খালি হরিভজন করো, অনন্যভাবে কৃষ্ণ উপাসনা করো, সেই জন্য প্রকৃত সাধু সঙ্গ হইতে শ্রদ্ধাবান হইয়া গুরুপদ আশ্রয় করো, এখন ওই সাধু সঙ্গ হইতে শ্রদ্ধাবান হয়ে গুরুপদ আশ্রয়, ওই তখন সাধুকে গুরুরূপে আশ্রয় করা, প্রথমে সাধু সঙ্গ লাভ, সাধু সঙ্গে শ্রদ্ধাটা উৎপন্ন হলে শ্রদ্ধাবান ব্যক্তি সাধুকে গুরু জেনে সেই গুরু পদাশ্রয় লাভ, গুরু পদাশ্রয় লাভ করো তো শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির দ্বারা, তখন এই শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি লাভ। সাধারণ লোক মনে করল কুচি বললেই হল, কিন্তু তা তো হয় না, এই শ্রবণ কীর্তন করতে হলে শ্রবণটা কার কাছে করেছি, তা না হলে মন্ত্র গ্রহণ করতে হলে ধরুন না কেন পুঁথি বন্ধিকায় তো অনেক মন্ত্র আছে, কালীঘাটে বাজারে অনেক মন্ত্রের বই পাওয়া যাবে, পাওয়া যাবে অনেক মন্ত্রের বই পাওয়া যাবে, ওইগুলো নিয়ে যে মন্ত্র জপ করি কি হয়ে যাবে? তা হয় তেমনি পুঁথিগত, যেমন সাধারণ জগতে পুঁথিগত বিদ্যা আপনি অতিগতি বিদ্যা অনেক কমা, তেমনি সাধু মুখে শ্রবণ করে তার আনুগত্যে সেইটি আবার কীর্তন করা, সেইটি আবার স্মরণ করা, এইভাবে শ্রবণ কীর্তন আদি হবেন ভক্তির দ্বারা মিথ্যা হবে, ভুতি হবে, আসক্তি হবে, আহ্বান করা যাবে। তা যদি না হয় তো দেখা যাবে মিথ্যা হল না, সুতরাং স্মৃতি হল না, রুচি হল না এবং আসক্তি হল না, এই আমার যে ক্রিয়া করতে যে থেকে গেল ভগবানের যে নিতরান স্মৃতি করে দেবে, সব সময় ওইখানে আমার স্মৃতি হবে, সে হল না। ওই ভগবত ভজন দেয় যে আমার অত্যন্ত রুচির জিনিস হবে, সে হল না, এবং ওইখানে যে আসক্তি হয়ে যাবে অন্য সব আসক্তি ছুটে যাবে, সে হল না। ওই সব উৎপাদ করছে সাধু গুরু পদার্থ, সাধু গুরু পদার্থ। তাও আবার সাধু গুরুর কাছে একটা মন্ত্র নিয়ে কি হল পদার্থ হয়ে গেছে বলে সত্যি সত্যি যদি সেটা হয় তাহলে আমাদের তার ফল এটা হচ্ছে, তবে কর্মে কর্মে হতে পারে কিন্তু হবে। কেন নিশ্চয় রুচি আসক্তি ও ভগবান হয়ে যা আমাকে রত হয় তাদের মার্গই সমীপ, এই রাস্তাটা হল স্বামীজি। অতএব সূর্য ভক্তি শ্রেয়, দেবজন্ত সাধুসঙ্গ লাভ নয়, দেবজন্ত উদ্ভক্ত কর্মযোগ মাধ্যমে প্রশস্ত, তাহলে বিকাশ প্রথম শ্রেণীটা প্রশস্ত, তাতে কর্মযোগ ধ্যান আত্মযাতার্থ জ্ঞান দ্বারা পরমাত্ম জ্ঞান পূর্বিকা ভক্তি কর্মসঙ্গীত যে এখন অতীত কবে হবে এ জন্মে হবেই না তাও বলা যায়। যাদের সাধুসঙ্গক্রমে হরি বিষয় নিয়ে শ্রদ্ধা বা পরম ভক্তদিগের চরিত্রে লোভ উদিত হয় তাদের ওই কর্মমার্গের প্রয়োজন না, তাদের ওই প্রথমত বিচার করে করতে হবে না। এই দ্বাদশ অধ্যায় যে সহজায় সাত থেকে দ্বাদশ এই আলোচনা করলেই হবে, এই পর্যালোচনা করলে হবে, কারণ ওই ওই কর্মমার্গের প্রয়োজন নাই। তারা দ্বিতীয় সায়ধ্যার্থ ভক্তিযোগ অবলম্বন পূর্ব সর্বসিদ্ধি লাভ করে, এই দ্বিতীয় অধ্যায় সব দিকে ভক্তি নির্দিষ্ট সদুপায়ের দ্বারাই তাহাদের দেহযাত্রা নির্বাহ হয় এবং আমি স্বয়ং তাহাদের সহায় হই। ভগবান বললেন এই ভক্তি নির্দিষ্ট যে সব উপায় আমি বর্ণন করলাম এ যদি অবলম্বন করে দেহযাত্রা আপনি নির্বাহ হবে, আমি সহায় হয়ে করব। সবার জন্য একটি তাৎপর্য তিনি দিয়েছেন, আমরা হরিভজন করলে আমাদের কে খেতে দেবে, কে করতে দেবে, কে কি করবে, সে কিন্তু আমাদের করতে ভগবান নিষেধ করেছে, এটা তোমরা করবে না, তোমরা আমার ভজন করতে পারো কিনা এইটা চিন্তা করো, তারপরে তোমাদের খাওয়া পড়া যাবতীয় ভার আমি তো নিয়েছি। শুধু খাওয়া পড়া কেন, তোমরা এই পথে আসলে এই পথে অনেক বাধা বিঘ্ন এগুলো তোমরা কেটে উঠতে পারবে না, কেউ আমি কাটিয়ে দেব। এই পথে আসলি যে তোমরা একবারে নির্বিঘ্নে আমার কাছে এসে হাজির হবে কেউ তোমরা পারবে না, আমি সমস্ত বিঘ্ন দূর করে আমার কাছে আমি নিয়ে আস, সব ভার আমার, তোমরা কেবল এই কথাটা আমার আসছে। আমি দ্বাদশের জায়গায় তোমাদের যে অনন্য ভক্তির কথা বলেছি এই যে তোমরা এই যে সমীচীন মানব এই যে তোমরা দেখো ধরতে পারো কিনা, এ তো ভগবানের একান্ত ইচ্ছা যে আমরা সবাই এইটা করি। তা আমাদের স্তরে একটু কথা হচ্ছে যে সে যদি নাও পারি ভগবানের কথা মতো অনন্য ভক্তি সহকারে তার উপাসনা যদি আমি এখন করতে নাও পারি, তারপরে তো তিনি বিধি দিলেন যে এইভাবে এগুলো করে দেখো আসতে পারো কিনা, তাও যদি না পারি তাহলে এই কথাটা যে শ্রেষ্ঠ এই পথই যে শ্রেষ্ঠ এইটাকে অনুমোদন করে হে কৃষ্ণ সবে আমার এই হবে, এই করলেও তো আমাদের হবে। এই জন্য শ্রীমদ ভাগবতে বলছে শ্রুত অনুবোধিত জ্ঞাত আবৃত, যদি এই জিনিসটা শুনলে এইটা আবার পরে পাঠ করো, তারপরে তুমি এই জিনিসগুলো শ্রুত অনুবোধিত জ্ঞাত আবৃত বা অনুমোদিত এটা আদর করে যদি তুমি গ্রহণ করতে পারো না হয় অনুমোদন করো, এই ভাগবত ধর্মের শ্রেষ্ঠ, এইভাবে ধর্মাশ্রয় করবি জীবের মঙ্গল, কিন্তু আমি পাচ্ছি না প্রভু আমায় কৃপা করুন যেতে হবে, এই অনুমোদনই তোমার মঙ্গল। তা আমরা মানুষকে খালি এইটার অনুমোদনটা দিচ্ছে, ভগবান তো ওইখান থেকে আরম্ভ করি, আমরা অনেক নিজে দিচ্ছে দ্রুত অনুপতিত এত আদৃত, আদৃত হলে তো গ্রহণ করা হয়, আদর করি না নাই অনুমোদন, অনুমোদন কিন্তু লোকে করে বিরোধ, ওরা ওই কালী নিজেদের বড় বলে আর সব লোক কিছু না, এই বলে ওই অন্য ভক্তির নাম করে ওরাই সাধু আর কেউ সাধু, আরে বিরোধ করে হবে না, এটা অন্তত অনুমোদন করতে পারলো যে এটা পথটা ভালো, এই কথাটা ভালো, কিন্তু আমরা নিতে পারছি না, অনুমোদনেও উদ্ধার পথ বলি। এই জন্য এখানে তো ভক্তিগুলোর চোখের ভাষা আমরা শুনলাম, এখন আমাদের প্রভুটা এই বৈষ্ণব সম্বন্ধে একটা চিন্তা দিল, আমরা তো সবাই বৈষ্ণব, নাকে তিলক, গলায় মালা, মাথায় টুপি, এ হলে তো আমরা নিজেদিগকে বৈষ্ণব বলে মনে করি। আবার অনেকের এরকম ধারণা, টুপি নাই বলে মালা গলায় নাই বলে কি আর বৈষ্ণব না, সব বৈষ্ণব মজা, কেউ অবৈষ্ণব নয়, সে আবার অনেক উপরে উঠছে, টুপি নাই বলে গলায় মালা নাই বলে সব বৈষ্ণব না, টুপি নাই থাকলো, মালা গলায় নাই থাকলো, ছেলের নাই থাকলো, তা ভেতরে আছে এক বৈষ্ণব। তারপরে বলে তা তো বটে বৈষ্ণব তো সবই ভালো, তোমরা সবই ভালো, মালা তিল সবই নিয়েছে, এগুলো তো নিয়ম, কিন্তু মাছ খাও যে যেমন তারা বলবে মাছ খেলে বৈষ্ণব হয়ে যাবে না, কেন মাছে কি হয়েছে, মাছ তো জলের পোকা, সে এমন কি আপনারা আমাকে গাছপালা খান না, কচু গাছ কেটে খাচ্ছেন, ধান গাছ কেটে তার থেকে চাল হচ্ছে খাচ্ছেন, এখানে আপনাদের কোন কাটাকাটির ব্যাপার নাই, যতই মাছের ব্যাপার না উঠে পড়ে লেগেছে, মাছ খেলে কি বৈষ্ণব হয় না, কে বলেছে, অনেক বলেছেন কি জানেন, আমার স্বামীজি বলেছেন খাওয়ার সঙ্গে ধর্মের কিছু নাই, খাবি তোদের যা ইচ্ছা তাই খাবি, ধর্ম হলো আলাদা দিন, আর আমাদের গুরুদেব বলেছে না খেলে তো ভালো হতো, তবে যদি না পারো তো খাব, আস্তে আস্তে সরে যাবে, সে খেয়ে খেয়ে তো অনাদিকাল থেকে এই পর্যন্ত গেল না, তারপরে সে দুর্বাশ্রয় করেও তিনি বলে আস্তে আস্তে ছাড়বে, তাও তো 40 বছরে ছাড়ল না, এবার মেরে যাও পরে দেখা যাবে, আমি তো আছি তোমার গুরু, আমি তো নিত্য, পরে বারে আমি দিতে দেবো, পরে বারে দুই জন্মই হলো না আর পরের জন্ম হবে, এইরকম লোকায় আমরা বিশ্বাস করি, পরের জন্য দুই জন্মই হলো না আর পরের জন্ম হবে, ওই যে মাছ খালি যে সব হবে তা নয়, তবে বৈষ্ণব ধর্মে এগুলো তো প্রাথমিক পাপ, বিষ্ণু উপাসনা করতে গেলে তো প্রাথমিক পাপ, বিষ্ণু যা পাবেন সেই প্রসাদ পেতে হবে, এটা তো একেবারে প্রাথমিক কথা, এমনি গৃহস্থের বিয়েতে স্ত্রীলোকেরা স্বামী খাবে তার সেই উৎকৃষ্ট থাক, স্বামীর পাতায় খাক বা স্বামীর পরে খাবে, এ তো গৃহস্থ ধর্মের স্ত্রী ধর্মের, আর ভক্তি ধর্মে ভগবান যা পাবেন সেই কি আমাকে যেতে হবে, আর ভগবান যা পাবেন সেই কি আমাকে তাকে ভোগ দিতে হবে, এই তো ভগবত ভজনে এটা তো প্রাথমিক শিক্ষা, এ তো বর্ণ পরিচয়, এও যদি না হয় তাহলে কি হবে, এরপরেও যখন পানবিড়ি কামার চেষে হচ্ছে আসলো এই ধরা যাবে তখন না একটু করা হবে, আর এটা তো প্রাথমিক, ক্লাসে ভর্তি হলে এই বর্ণ পরিচয় বইখানা নিয়ে আসতে হবে, এটা তো করতেই হবে। তারপরে এইটা হওয়ার পর তারপরে বলা যাবে আর কেন বিড়িতে চান দেবে, বলে কেন বিড়িতে কি দোষ, ভগবানকে বিড়ি দিলে বিড়ি টানবে, তোমার তো প্রতিজ্ঞা হচ্ছে ভগবান যা খাবেন তাই খাবে, বিড়ি তো খায় না, সিগারেট খায় না, চা খায় না, সিগারেট খায় না, ও ওগুলো ভগবান খায় না, বল না তাহলে ওগুলো ছেড়ে দিতে হবে, তাহলে তো বড় মুশকিলে ফেলে দিলেন আমি। এগুলো তাহলে প্রাথমিক চিন্তা, যে গুরুগণ এইটুক শেখাতে পারে না তারা আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, এইটুকু শিখাতে অল্প কথা শিখাতে বলবো না, এরা আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, এত আশা বর্ণ করে বসে আছে, এরা আমাকে কৃষ্ণ পাঠ পাইয়ে দেবে, একেবারে বর্ণ পরিচয় এই অক্ষর পরিচয় হল না, অজামা উচা তো পরের কথা, অত তো হল। তাহলে আপনারা বুঝুন আমরা কোথায় ভুল করছি, কিভাবে করছি, ভগবানের যে ধর্মামৃত এই উপদেশ কি করে আমরা গ্রহণ করব, এই হল কথা। এখন এই প্রসঙ্গে আমি সেটা প্রভুবা কিছু উপদেশ দিয়েছেন সেটা মনসূচারূপে, কিন্তু বৈষ্ণব কি আমরা যে নিজেদেরকে বৈষ্ণব বৈষ্ণব বলি, তিনি বলছেন বৈষ্ণব কে, দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব, মনসূচার ছাড়ে সেইগুলো আমাদের শিক্ষা দিয়ে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণব বলো, সদিচ্ছার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেমন কৈত, তুমি লোকের কাছে একটা প্রতিজ্ঞা পাবে বলে নির্জনে বসে মালা টান, এ তো প্রতিজ্ঞার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেমন কৈত, খালি লোক পদার্থ জ্বরের প্রতিষ্ঠা শুকুরের ভিক্ষা, জানো না কি তা মায়ার বৈভব, ওর জ্বর প্রতিষ্ঠা দিয়ে কি হবে, উনি খুব ভক্ত সেই লোকে বলবে এই তো ওর দিয়ে কি হবে, জ্বরের প্রতিষ্ঠা শুকুরের ভিক্ষা, অন্য প্রাণীর ভিক্ষা টিক্ষা কোনো কাজে লাগে, শুকুরের ভিক্ষা কোনো কাজেই লাগে, জানো না কি তা মায়ার বৈভব, কনক কামিনী বিবট যামিনী ভাবিয়া কি তার অনিষ্ট সুখ, খালি কনকানী নিয়ে ভাবনা করছো যে অনিষ্ট জিনিসগুলো ভেবে তোমার কি হবে, কি বিশ্বমন তুমি কিসের বৈষ্ণব, চিন্তা করো তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে মোহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব, প্রতিষ্ঠা সাতরূপ জ্বর মায়া মরূপ, নাপেদ রাবণ দ্বিতীয় রাগব, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহানা ভজিবে রবিবে গৌরব, হরিজন দেশ প্রতিষ্ঠা থাকলে কর কেন তবে তাহার গৌরব, মনের প্রতি আমাদের এই উপদেশ দেওয়ার জন্য লিখেছেন, বৈষ্ণবের পাশে প্রতিষ্ঠাটা আছে তাতে কবু নয় অনিত্য বৈভব, যে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ তাহা কবু নয় জ্বরের কৈত, প্রতিষ্ঠা চণ্ডালি নির্জনতা জালি উভয় জানিও মাইক রৌর, কীর্তন ছাড়িব প্রতিষ্ঠা মাগিব বিকাশ ধরিয়া তার দ্বিত গৌর, মাধবেন্দ্র পুরি ভাব ঘরে চুরি না করিল কবু সদাই জানব, তোমার প্রতিষ্ঠা শুকরের বিচ্ছা তার সহ সমকবু না মানব, মৎসরতা বজির তুমি জড় রসে মজেকে ছাড়িয়া কীর্তন ধৈর্য, তাই দুষ্টম নির্জন ভজন প্রচারিত স্থলে বিযোগী বৈব, প্রভু সনাতনে পরম যতনে শিক্ষা দিল যা কিন্ত সেই সেজন্য চরিতামৃতের থেকে সনাতন শিক্ষা চিন্তা কর, সে দুটি কথা ভুলো না সর্বথা উচ্চেশ্বরে কর হরিনাম রব, আর যুক্ত বদ্ধ আর মুক্ত কবু না ভাবিও একাকার, কনক কামিনী প্রতীক্ষা বাঘিনী সারিয়া সে জানি সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত সংসার তথার পায়ে পড়া ভোগ, যথাযুক্ত ভোগ নাহি তথা রোগ, অনাসক্ত সেই ইয়ার কহব, আসক্তি রহিত সম্বন্ধ রহিত।